الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله والصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান আসুন কল্যাণের দিকে। তো যে যেখান থেকে আমাদের সাথে শরিক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে নফল ইবাদত। জি হ্যাঁ, নফল ইবাদত বান্দাকে কল্যাণের পথে নিয়ে আসে। নফল ইবাদত বান্দার সমস্ত পেরেশানিকে দূর করে। নফল ইবাদত বান্দাকে তার আখিরাতের গোল অ্যাচিভ করতে সহায়তা করে। আসুন আলোচনার দিকে যাওয়ার আগে দরুদে পাকের একটি ফজিলত শুনে নেই। তিরমিজি শরীফের হাদিসে পাক, হাদিস নাম্বার 286। আমিরুল মোমিনিন হযরত সাইয়্যিদুনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইয়ুন হাত্তা তুসাল্লি আলা নাবিয়্যিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নিশ্চয় দোয়া জমিন ও আসমানের মাঝখানে অবস্থান করে এবং এর চেয়ে কোনো জিনিস উপরের দিকে যায় না যতক্ষণ পর্যন্ত তোমরা আপন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করে নিবে না। তোমাদের চ্যানেলে দর্শকবৃন্দ, আমরা শুনলাম যে দরুদে পাকের ইম্পর্টেন্স, দরুদে পাকের মাহাত্ম্য, দরুদে পাকের গুরুত্ব। দোয়া আমরা অনেকেই করি, প্রতি নামাজের পরেই করি, বিভিন্ন সময়ে সময়ে করি। তো বলা হচ্ছে দোয়া এটা আসমান ও জমিনের মাঝখানে ঝুলে থাকবে যদি এর মধ্যে দরুদে পাক পড়া না হয়, এর আগে ও পরে দরুদে পাক পড়া না হয়। তো আমাদের উচিত যখনই আমরা দোয়া করব, আমিরুল সুন্নাহ দামাত বরকাতুল আলিয়া তো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আমরা যাতে শুরুতে আল্লাহ পাকের হামদ, এরপর নবী পাকের উপর দরুদ পড়ার মাধ্যমে আমাদের দোয়াকে যাতে আমরা শুরু করি, যাতে আমাদের দোয়াটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায় এবং দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ করিম আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। তো আজকে আমরা নফল ইবাদত সম্পর্কে শুনব। আসুন শুরুতে একটি হাদিসে পাক শুনি। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অসংখ্য হাদিসে মুবারাকা উনি বর্ণনা করেছেন, তো ওনার কাছ থেকে বর্ণিত নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক ইরশাদ করেন, যে ব্যক্তি আমার কোনো ওলির সাথে শত্রুতা করবে তার সাথে আমি যুদ্ধের ঘোষণা দিয়েছি, এবং আমার বান্দা যে জিনিসের মাধ্যমে আমার নৈকট্য চাই তার মধ্যে আমার সবচেয়ে বেশি প্রিয় হলো ফরজ ইবাদত, আর নফলের মাধ্যমে নৈকট্য অর্জন করতে থাকে, এক পর্যায়ে আমি তাকে আমার প্রিয় বানিয়ে নেই। যদি সে আমার নিকট চায় তবে তাকে অবশ্যই প্রদান করব, আর আশ্রয় প্রার্থনা করলে তবে তাকে অবশ্যই প্রদান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাতে ইশারের নামাজের পর যেই নামাজ পড়া হয় সাধারণত তাকে রাতের নামাজ সালাতুল লাইল বলা হয়, আর রাতের নফল দিনের নফলের চাইতে উত্তম বলা হয়েছে। যেমনটি মুসলিম শরীফের হাদিসে পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফরজের পর উত্তম নামাজ হলো রাতের নামাজ। সালাতুল লাইলের একটি প্রকার হলো তাহাজ্জুদ, কেননা ঈশার পর ঘুম থেকে উঠল এবং নফল পড়ল, ঘুমানোর পূর্বে যা কিছু পড়ল তা তাহাজ্জুদ নয়। তাহাজ্জুদ কমপক্ষে দুই রাকাত, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আট রাকাত পর্যন্ত প্রমাণিত। এতে কিরাতের ব্যাপারে স্বাধীনতা রয়েছে, যা ইচ্ছা পাঠ করতে পারবে। উত্তম হলো যতটুকু কোরআন মুখস্থ রয়েছে তা সম্পূর্ণ পাঠ করা, অন্যথায় এটাও হতে পারে যে প্রতি রাকাতে আপনার সুরা ফাতিহার পর তিনবার সুরাতুল ইখলাস পাঠ করে নেয়া, কেননা এভাবে প্রতি রাকাতে কোরআনে করিম খতম করার সওয়াব অর্জন হয়, এরূপ করা উত্তম। তো এছাড়াও আপনারা সুরা ফাতিহার পর অন্য যে কোনো সুরাও পড়তে পারবেন। তো তাহাজ্জুদ, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা নামাজ। বলা হচ্ছে যদি বান্দার কোনো পেরেশানি থাকে, মুসিবত থাকে, দোয়া থাকে, মনের আশা আকাঙ্ক্ষা থাকে, তো সে যাতে তাহাজ্জুদ পড়ে। কেননা তাহাজ্জুদ এমন একটা সময়ে পড়া হয়, সাধারণত মুসলমানদের জন্য সেই সময়ে নামাজ পড়াটা খুবই কষ্টসাধ্য বিষয়। তো তাহাজ্জুদের নামাজ পড়া এটা বড়ই সৌভাগ্যের বিষয়। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে বান্দা নিজের দুনিয়া ও আখিরাতের কল্যাণ অর্জন করতে পারে, আল্লাহ তাআলার প্রিয় হতে পারে। আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা আলিউল মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতে এমন মালাখানা রয়েছে যার বাহির ভেতর থেকে আর ভেতর বাইরে থেকে দেখা যায়। এক গ্রাম্য লোক বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কাদের জন্য এত সুন্দর বালাখানা, এত সুন্দর ঘর, এটা কার জন্য? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এটা তাদের জন্য যারা নম্র কথা বলে, খাবার খাওয়ায়, লাগাতার রোজা রাখে এবং রাতে উঠে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নামাজ পড়ে যখন মানুষ ঘুমিয়ে থাকে। সুবহানাল্লাহ। এখানে কয়েকটা বিষয়কে আপনার হাইলাইট করা হয়েছে, যে নম্র কথা বলা, একেবারে বিনয়ের সাথে কথা বলা, নিজেকে একেবারে মিশিয়ে দেয়া, মানে এটা না যে আমি অনেক কিছু, আমি অনেক বড়, আমি অনেক স্টেটাসওয়ালা, আমি অনেক ক্ষমতাসীন, না, নম্র হয়ে যাওয়া, নম্রভাবে কথা বলা। এরপর বলা হচ্ছে যে খাবার খাওয়ানো, আপনার সামর্থ্য আছে আপনি খাবার খাওয়ান। কাকে খাওয়াবেন? যাদের প্রয়োজন, যাদের জরুরি, যে খেতে পারছে না। এরকম আপনি অনেক দেখবেন আপনার আত্মীয়ের মধ্যেও থাকতে পারে, আপনার প্রতিবেশীর মধ্যেও থাকতে পারে। এরপর অনেক ভিক্ষুক দেখবেন আপনার দুয়ারে আসে, তাদেরও খাবারের প্রয়োজন হয়, তো তাদেরকেও আপনি খাবার খাওয়াতে পারেন, গরিব মিসকিনদেরকে খাবার খাওয়াতে পারেন। এরপর বলা হচ্ছে যারা লাগাতার রোজা রাখে, এটা যদিও বা অনেক কষ্টসাধ্য একটি আমল, কিন্তু এর ফজিলত অনেক, সারা বছর বা লাগাতার রোজা রাখা। দাউদ আলা নবীন আলিহি সালাতামের ব্যাপারে এসেছে যে উনি একদিন রোজা রাখতেন আর একদিন রোজা রাখতেন না, একদিন রোজা রাখতেন আর একদিন রোজা রাখতেন না। এভাবে উনি ওনার জীবনের মধ্যে এই আমলটাকে আপনার ধরে রেখেছিলেন। এছাড়া আরও অনেক আশিকের রসুলের ব্যাপারে, অনেক আউলিয়া কেরামের ব্যাপারে এই লাগাতার রোজা রাখার যে একটা ধারাবাহিকতা, এটা পাওয়া যায়। কিবলা শেখ তরিকাত আমিরুল সুন্নাহ দামাত বরকাতুল আলিয়া, উনিও পূর্বে অনেক রোজা রাখতেন, এখনও আলহামদুলিল্লাহ রোজা রাখেন। এরপর জানাশিনে আমিরুল সুন্নাহ, আমরা দেখেছি উনি যখন বাংলাদেশ সফরে এসেছেন প্রায় সময় রোজা রাখতেন। তো আল্লাহওয়ালারা রোজা রাখেন, বেশি বেশি রোজা রাখেন। এবং অনেক দাওয়াত ইসলামের ভাই যারা আছেন, আমরাও অনেকের সাথে এমন পরিচিত আছি যে যারা সারা বছর রোজা রাখে। তো এই রোজা রাখার যে ধারাবাহিকতা, বলা হচ্ছে যারা এরকম লাগাতার রোজা রাখবে তাদের জন্য ওই বালাখানা। কেমন বালাখানা? যে যার বাহির ভেতর থেকে দেখা যায়, যার ভেতর বাহির থেকে দেখা যায়, এমন বালাখানা তাদের জন্য অপেক্ষা করছে। আর বলা হচ্ছে যারা রাতে উঠে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ইবাদত করে যখন মানুষ ঘুমিয়ে থাকে, আল্লাহু আকবার, তো সেই সময় নিজের ঘুমকে ত্যাগ করে বিসর্জন দিয়ে আল্লাহ পাকের রেজার জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নামাজ পড়া, এটা অনেক বড় কল্যাণের একটি কাজ। আল্লাহ পাক তার জন্য এমন এমন বিষয় লিখে দেন যেটা সে আন্দাজও করতে পারে না, গুমানও করতে পারে না, ধারণাও করতে পারে না। তাহাজ্জুদ বা সালাতুল লাইল বা রাতের নামাজ এত বেশি গুরুত্বপূর্ণ, তো আমরা নিজের আমলের মধ্যেও নিয়ে নেই রাতের নামাজকে। এরপর বলা হচ্ছে হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তালালি বলেন যে সর্বদা রোজা রাখা, এটার ব্যাপারে একটা মাসআলা আছে যে ওই পাঁচ দিন ব্যতীত যাতে রোজা রাখা হারাম। অর্থাৎ অনেকে আবার এই হারাম দিনগুলোতেও রোজা রেখে ফেলে ভুলবশত বা না জানার কারণে। তো বলা হচ্ছে কোন কোন তারিখ? ঈদুল ফিতরের দিন, ঈদ উল ফিতরের প্রথম দিন, রোজা রাখা হারাম। এরপর জিলহজের 10 তারিখ থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত, অর্থাৎ কুরবানির দিন থেকে শুরু করে 4 দিন পর্যন্ত, কুরবানের দিন, কুরবানের পরের দিন, এর পরের দিন, এর পরের দিন, অর্থাৎ 10ই জিলহজ থেকে 13ই জিলহজ পর্যন্ত, এদিকে 4 দিন, আর ওদিকে আপনার ঈদ উল ফিতরের দিন, এই 5 দিন রোজা রাখা হারাম। আর এই 5 দিন ব্যতীত চাইলে পুরো বছরই আপনি রোজা রেখে এই ফজিলত অর্জন করতে পারেন। অনেকে বলেন যে লাগাতার রোজা রাখার অর্থ হচ্ছে যে প্রতি মাসে লাগাতার 3টি রোজা রাখা। তো আয়ামে বীজও বলা হয়, প্রতি মাসে আয়ামে বীজের রোজা নবিয়ে পাকের কাছ থেকে প্রমাণিত আছে। তো আমরা আয়ামে বীজের রোজাও রাখতে পারি 13, 14, 15 তারিখের চন্দ্র মাসের। তাছাড়া লাগাতার রোজাও যদি আমাদের সম্ভব হয় সেটা আমরা রাখতে পারি। তো এবার আসুন যে নফল ইবাদত আল্লাহওয়ালারা কীভাবে করেছেন সেটাও একটু শুনি। যারা আল্লাহওয়ালা ছিলেন, যারা আল্লাহর নেক বান্দা ছিলেন, ওনারা কীরকম নফল ইবাদত করেছেন আর আমরা কতটুকু করছি, বা আমাদের হাল কি, আমাদের অবস্থা কি। বলা হচ্ছে ইহিয়াউল উরুমের মধ্যে এসেছে, হযরত আজিজ বিন রাওয়াদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রাতের ঘুমানোর জন্য নিজের বিছানায় আসতেন এবং তাতে হাত বুলিয়ে বলতেন, তুমি নরম, কিন্তু আল্লাহ পাকের শপথ জান্নাতে তোমার চেয়েও নরম বিছানা আছে। অতঃপর সারা রাত তিনি নামাজ পড়তে থাকতেন। সুবহানাল্লাহ, কেমন আল্লাহওয়ালা! বিছানার কাছে তো আসতেন কিন্তু সেই বিছানাকে ত্যাগ করতেন এই আশায় যে জান্নাতে এর চাইতেও নরম বিছানা পাবেন যদি রাতের ইবাদত তিনি করেন। প্রসিদ্ধ সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন মানুষ ঘুমিয়ে পড়ার পর উঠে কিয়াম করতেন তখন তার থেকে সকাল পর্যন্ত মৌমাছির ন্যায় ভন ভন শব্দ শোনা যেত। সুবহানাল্লাহ। হযরত সিলা বিন আশিয়াম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সারা রাত নামাজ পড়তেন। যখন সেহরির সময় হতো তখন আল্লাহ পাকের দরবারে আরজ করতেন, ইলাহি, আমার মতো লোক জান্নাত চাইতে পারে না, কিন্তু তুমি তোমার দয়ায় আমাকে জাহান্নাম থেকে আশ্রয় দান করো। এরপর শোয়াবুল নামক কিতাবের মধ্যে এসেছে, হযরত রবি বিন হুসাইম রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ছেলে তাকে আরজ করলেন, আব্বাজান, এমন কি কারণ যে মানুষ ঘুমিয়ে পড়ে আর আপনি ঘুমান না? তখন তিনি বললেন, হে আমার ছেলে, তোমার পিতা হঠাৎ আসা আজাবকে ভয় করে যা হঠাৎ রাতে আসে। তো আল্লাহওয়ালারা রাতকে অনেক গুরুত্ব দিতেন, রাতের ইবাদতকে অনেক গুরুত্ব দিতেন। আজ আমাদের অবস্থা এমন যে আমরা ফরজকেই তরক করে ফেলি, ফরজের হাল বেহাল হয়ে যায়, ফরজের ব্যাপারে আমরা সচেতন না। আর আল্লাহওয়ালারা ফরজ তো ফরজ, ওয়াজিবাত তো ওয়াজিবাত, সুন্নাতে মুয়াক্কাদা, জায়েদা, মুস্তাহাব, এগুলো তো আছেই, সেই সাথে নফলের ব্যাপারে কেমন ওনারা গুরুত্ব দিতেন। আরও এসেছে যে হযরত সফওয়ান বিন সুলাইম রাহমাতুল্লাহি তাআলা আলাইহির হাঁটু নামাজে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে ফুলে গিয়েছিল। তিনি এত বেশি ইবাদত করতেন, যদি তাকে বলা হতো যে কাল কিয়ামত তবু নিজের ইবাদতে আর বৃদ্ধি করতে পারতেন না, অর্থাৎ তার নিকট ইবাদত বৃদ্ধি করার জন্য সময় ছিল না। যখন শীতের দিন আসতো তখন তিনি বাড়ির ছাদে ঘুমাতেন যাতে শীত তাকে জাগিয়ে রাখে, আর যখন গরমের দিন আসতো তখন কক্ষের ভেতরে, রুমের ভেতরে আরাম করতেন যাতে গরম এবং কষ্টের কারণে ঘুম না আসে। কেননা এসি তো দূরের কথা, তখনকার দিনে ফ্যানও ছিল না, সিজদা অবস্থাতেই তার ইন্তেকাল হয়। তিনি দোয়া করতেন, হে আল্লাহ পাক, আমি তোমার সাক্ষাৎ পছন্দ করি, তুমি আমার সাক্ষাৎকে পছন্দ করো। সুবহানাল্লাহ। ওনারা পদ্ধতি বের করতেন যে কি করলে আমি ইবাদতে মশগুল থাকতে পারবো, কি করলে আমি ইবাদত থেকে দূরে যাব না, তো ওনারা এই পদ্ধতিগুলো খুঁজতেন। যেমন ওনার ব্যাপারে বলা হচ্ছে যে শীতের সময়, কনকনে শীতের সময় যখন মানুষ ঘরের দিকে দৌড় মারে, ঘরের দিকে চলে যেতে চায় আর উনি বাইরে বেরিয়ে যায় ঘর থেকে, কেন? শীত যতই ওনার গায়ে আসবে, গায়ে স্পর্শ করবে, তো ওনার ঘুম আসবে না, আর ঘুম না আসলে উনি ইবাদত করতে পারবে? আর গরমের দিনের উল্টো, উনি ঘরের ভেতরে চলে যেতেন যাতে গরম ওনাকে ঘুমোতে না দেয়। এরপর ইহিয়াউল উলুমে আরেকটি ঘটনা এভাবে এসেছে, হযরত খাওয়াস রাহমাতুল্লাহি তাআলাহি বলেন, আমি রাহিলা আবিদার নিকট গেলাম, তিনি অধিক হারে রোজা রাখতেন এবং এত বেশি কান্না করতেন যে ওনার যে দৃষ্টিশক্তি ছিল সেটা চলে গেল এবং এত অধিক হারে নামাজ পড়তেন যে উনি দাঁড়াতে পারতেন না। অতএব বসে বসেই তিনি নামাজ পড়তেন। আমি তাকে সালাম করলাম, অতঃপর আল্লাহ ক্ষমা ও দয়ার আলোচনা করলাম যাতে তার উপর সংগঠিত ব্যাপারটি সহজ হয়ে যায়। তিনি এই কথা শুনে একটি চিৎকার দিলেন এবং বললেন, আমার নফসের অবস্থা আমি জানি এবং তা আমার অন্তরকে ক্ষত করে দিয়েছে আর কলিজা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আল্লাহর শপথ, আমি চাই যে আল্লাহ পাক যদি আমাকে সৃষ্টিই না করতেন এবং আমি কোনো উল্লেখযোগ্য বস্তুই না হতাম। একথা বলে আবারও তিনি নামাজে লিপ্ত হয়ে গেলেন। আল্লাহ পাক বাস এমন আল্লাহওয়ালাদের যে চিন্তা চেতনা ছিল, যে মন মানসিকতা ছিল, সেগুলো আমাদের মাঝেও ধারণ করার তৌফিকে দান করুক। আসলে যারা দুনিয়া থেকে এত বিমুখ ছিলেন, আল্লাহর সান্নিধ্যের ব্যাপারে এত বেশি সচেতন ছিলেন যে ওনাদেরকে দুনিয়ার কোনো কিছুই আল্লাহ থেকে জুদা করতে পারতো না, আল্লাহর ইবাদত থেকে আলাদা করতে পারতো না, আল্লাহর ধ্যান ধারণা থেকে ওনাদেরকে কোনো অংশেই দূরে সরিয়ে দিতে পারতো না। আল্লাহ পাক বাস আমাদেরকেও এমন হওয়ার তৌফিকে দান করুক। হযরত মুয়াজা আদাবিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহা প্রতিদিন সকালবেলা বলতেন, সম্ভবত এটাই সেই দিন যাতে আমি মৃত্যুবরণ করব। অতপর সন্ধ্যা পর্যন্ত কিছুই খেতেন না। এরপর যখন রাত হতো তখন বলতেন, সম্ভবত এটাই সেই রাত যাতে আমি মৃত্যুবরণ করব। অতপর সকাল পর্যন্ত নামাজ পড়তে থাকতেন। হযরত কাসেম বিন রশিদ রাহমাতুল্লাহি তাআলাহি বলেন, হযরত জামা রাহমাতুল্লাহি তাআলাহি মুহাসসাবে অবস্থান করছিলেন, তার স্ত্রী ও কন্যারাও সাথে ছিল। তিনি রাহমাতুল্লাহি তাআলাহি রাতে উঠলেন এবং অনেকক্ষণ নামাজ পড়তে থাকেন। যখন সেহেরির সময় হতো তখন উঁচু আওয়াজে চিৎকার করতে লাগলেন, হে রাতে শিবিরে অবস্থানকারী কাফেলার মুসাফিররা, সারা রাত কি ঘুমিয়ে থাকবে, উঠে কি সফর করবে না? তখন লোকেরা দ্রুত উঠে গেল এবং কোথাও থেকে কান্নার আওয়াজ আসতে লাগলো আর কোথাও থেকে দোয়া প্রার্থনার, একদিক থেকে কোরআনে পাক পাঠ করার আওয়াজ শোনা যাচ্ছিল তো অপর দিকে কেউ অজু করছিল। অতঃপর যখন সকাল হলো তখন তিনি উচ্চ স্বরে ডাকলেন, লোকেরা সকালবেলা পথ চলাকে ভালো মনে করে। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা কিছু আল্লাহওয়ালাদের জীবনের ঝলক শুনলাম। ইনারা কল্যাণ কোথায় খুঁজত? আল্লাহর ইবাদতের মধ্যে খুঁজত, আল্লাহর নৈকট্য হাসিলের মাধ্যমে খুঁজত। আর আজ আমরা কল্যাণ কোথায় খুঁজি? দৌলত, শহরত, ইজ্জত, সম্মান, এগুলোর মধ্যে কল্যাণ খুঁজি। যে আমার অনেক টাকা হবে তাহলেই কল্যাণ আসবে মনে হয়, আমার অনেক বড় বড় দালান প্রাসাদ হবে তখনই মনে হয় কল্যাণ আসবে, আমার অনেক ইজ্জত সম্মান আসবে তখনই মনে হয় আমার কল্যাণ আসবে। না, আসল কল্যাণ তো সেটার মধ্যেই, যে তার রবকে রাজি করে, যে তার রবকে রাজি করার জন্য ইবাদত করে, ফরজ ইবাদতের পাশাপাশি নফলকে প্রাধান্য দেয়, নিজের যে ডিউটি আছে সেই ডিউটির পরিমাণকে বাড়িয়ে দেয়। জি হ্যাঁ, আমরা যদি নিজের যে প্রাপ্য স্যালারি এটার সাথে সাথে কিছু বোনাস চাই, তাহলে আমাদেরকে অবশ্যই ওভারটাইম করতে হবে, আমাদেরকে অবশ্যই ওটি করতে হবে, তাহলেই আমরা আল্লাহ পাকের কাছ থেকে কল্যাণ পেতে পারব। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আল্লাহওয়ালাদের যে জীবনের ঝলক আমরা শুনলাম সেভাবে হওয়ার তৌফিকে দান করুক। আসুন হাদিসে মুবারাকার আলোকে কয়েকটি নফল রোজার ব্যাপারেও শুনি, যেহেতু নফল রোজা এটা নফল ইবাদতের মধ্যে সামিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কিয়ামতের দিন রোজাদাররা কবর থেকে বের হবে, তখন তাদেরকে রোজা ঘ্রাণের কারণে চেনা যাবে। তাদের জন্য দস্তরখানা এবং পানির পাত্র রাখা হবে যাতে মুশকের মোহর হবে। তাদেরকে বলা হবে, খাও, কেননা রোজা রাখার কারণে দুনিয়ায় তোমরা ক্ষুধার্ত ছিলে, পান করো, কেননা রোজা রাখার কারণে দুনিয়ায় তোমরা পিপাসার্থ ছিলে। আরাম করো, কেননা রোজা রাখার কারণে দুনিয়ায় তোমরা ক্লান্ত ছিলে। বাস তারা খাবে, পান করবে, আরাম করবে, অথচ তখনও লোকেরা হিসাবের কষ্ট এবং পিপাসায় লিপ্ত থাকবে। তো যারা দুনিয়ার মধ্যে নফল রোজা রাখবে, নফল রোজা মানে নফল ইবাদত, তো নফল এই রোজার অভ্যস্ত হবে, তাদের জন্য কল্যাণই কল্যাণ। দুনিয়াতেও কল্যাণ আছে, আপনার কিয়ামতেও কল্যাণ আছে, আখিরাতেও কল্যাণ আছে। আজকে আমাদের বিভিন্ন ধরনের রোগ বিমারি কেন হয়, হেভি ইটিংয়ের কারণে, ওভার ইটিংয়ের কারণে, এরপর ভেজালযুক্ত খাবার খাওয়ার কারণে। তো বলা হচ্ছে যারা রোজা রাখবে তাদের শরীর ফিট থাকবে, বিভিন্ন ধরনের ডিজিজ থেকে, রোগ থেকে তারা মুক্ত থাকবে, তাদের শরীরে রোগ বাসা বাঁধবে না। আজকে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রোগ এগুলো দেখা দেয় কেন, আমরা সারাক্ষণ খেতে থাকি, দীন ইসলাম যতবার খেতে নির্দেশ দিয়েছে বা যেভাবে খেতে নির্দেশ দিয়েছে আমরা তার চাইতেও বেশি খেয়ে থাকি, আমরা সেই ইনস্ট্রাকশনকে ফলো করি না। যেখানে দীন ইসলাম বলেছে যে আমরা যাতে রোজা রাখি, ক্ষণে ক্ষণে রোজা রাখি, সময়ে সময়ে রোজা রাখি, যাতে আমাদের শরীরের মধ্যে রোগ এটা আসতে না পারে। নফল রোজা রাখলে অনেক ধরনের রোগ থেকে আমরা তো নাজাত পাবো পাবো, সে সাথে দুনিয়া এবং আখিরাতেও আমাদের জন্য কল্যাণ আছে। এরপর বলা হচ্ছে হযরত উম্মে আম্মার রাহমাতুল্লাহি তাআলা আলাইহা বলেন, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট তাশরিফ নিয়ে আসেন। তখন আমি তার বরকতময় খেদমতে খাবার উপস্থাপন করলাম। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমিও খাও। আমি আরজ করলাম, আমি রোজাদার। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যতক্ষণ রোজাদারের সামনে খাবার খাওয়া হয়, অর্থাৎ আমি রোজাদার, আমার সামনে কেউ খাবার খাচ্ছে, ফিরিশতারা ওই রোজাদারের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বাস নফল ইবাদত এর ব্যাপারে আমরা যেটা শুনেছি যে বেশি বেশি নফল ইবাদত আল্লাহওয়ালারা করতেন এবং নফল রোজাও রাখতেন, আল্লাহ পাক আমাদের সবাইকে নফল ইবাদত করারও তৌফিক দান করুক এবং নফল রোজা রাখারও তৌফিক দান করুক। আচ্ছা, এর যে আপনার জজবা, এর যে উৎসাহ না, এটার জন্য একটা পরিবেশ দরকার। আলহামদুলিল্লাহ আমরা দাওয়াত ইসলামীতে দেখেছি অনেক ইসলামী ভাই নফল ইবাদতেরও তারা অনেক মানে কি বলবো তাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। সেই ফজরের নামাজ পড়া, ফজরের নামাজের পর যখন সূর্য উদয় হয় তারা ইশাক চাষ্তের নামাজ পড়ে। আচ্ছা, এরপর যখন মাগরিবের নামাজ আদায় করে, মাগরিবের নামাজের পর আবার আপনার সালাতুল আওয়াবিন নামাজ আদায় করে, এরপর যখন ইশারের নামাজ আদায় করে ঘুমানোর আগে তারা সালাতুত তওবার নামাজ আদায় করে। অসংখ্য ইসলামী ভাইদেরকে দেখা যায় যে তারা আপনার গভীর রাতে উঠে যখন ইশারের নামাজ পড়ে, খাওয়া দাওয়া করে, যখন ঘুমিয়ে যায় ঘুম থেকে, যখন সুবহে সাদিকের আগে আগে চোখ খুলে বা মধ্যরাতে চোখ খুলে, শেষ রাতে চোখ খুলে, তখন তারা তাহাজ্জুদের নামাজও আদায় করে। তো এর জন্য একটা পরিবেশ দরকার। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীতে এটার উৎসাহ দেওয়া হয় এবং ইসলামী ভাইয়েরা খুব মানে আনন্দের সাথে এই ইবাদতগুলোও করে থাকে। তো আমি বলবো যে আপনারাও দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যান, ইনশাল্লাহ দেখবেন নফল ইবাদতের আপনি আশিক হয়ে যাবেন, নফল ইবাদতের অভ্যস্তকারী হয়ে যাবেন, নফল ইবাদত আপনার অভ্যাসে পরিণত হবে। এবং আলহামদুলিল্লাহ এর প্র্যাকটিসের জন্য দাওয়াত ইসলামী তিন দিনের কাফলার ব্যাপারেও উৎসাহ দিয়ে থাকে, যে তিন দিনের কাফলা যদি আমরা করি, দেখবেন তিন দিন যখন আমরা আল্লাহর রাস্তায় সফর করব, কাফলায় যাব, সেখানে আলহামদুলিল্লাহ তিন দিন এগুলোর প্র্যাকটিস করানো হয়, বিশেষ করে নফল ইবাদতের ব্যাপারে, নফল রোজার ব্যাপারে, ইশাক চাষত আওয়াবিন, এরপর তাহাজ্জুদের নামাজ, সালাতুত তওবার নামাজ, এরপর আপনার তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ, তো এই সমস্ত যে নফল ইবাদতগুলো আছে এগুলোর ব্যাপারে সেখানে ট্রেনিং দেওয়া হয়। তো আমি বলবো যে দাওয়াত ইসলামের সাথে তিন দিনের সফরে আসুন, ইনশাল্লাহ দেখবেন এই সমস্ত যে নফল ইবাদতগুলো আছে এগুলো আমাদের অভ্যাসে পরিণত হবে। আল্লাহ করিম আমাদের সবাইকে বেশি বেশি নফল ইবাদত করার, নফল কাজ করার, নফল রোজা রাখার তৌফিক দান করুক এবং এর মাধ্যমে আল্লাহ পাকের কাছ থেকে কল্যাণ হাসিল করারও তৌফিক দান করুক। বান্দার কল্যাণ ছাড়া আশা করার কী আছে, কল্যাণই তো চাই সবাই, কল্যাণের দিকেই তো ছুটতে চায়। তো হাকিকি যে কল্যাণ, আল্লাহ পাক আমাদেরকে সেই হাকিকি কল্যাণ হাসিল করার তৌফিক দান করুক, যে কল্যাণ আমার দুনিয়াতেও কাজে আসবে আখিরাতেও কাজে আসবে, আল্লাহ পাক সেই কল্যাণ হাসিল করার এবং সেই মোতাবেক জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুক। আজকের অনুষ্ঠানকে আমরা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহুল করিম আগামী পর্বে আরও একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।